হ্যালো।
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় অর্থনৈতিক উন্নয়নের ধারাকে রাজনীতির বাইরে রাখাই বাঞ্ছনীয়, তবে সেটা কদ্দূর সম্ভব? এ নিয়েই আজকের হ্যালো ওয়াশিংটন।
ধন্যবাদ তাহেরা। অর্থনৈতিক উন্নয়নের ধারাকে রাজনীতির বাইরে রাখাই বাঞ্ছনীয়, তবে সেটা কদ্দূর সম্ভব? হ্যাঁ, এটাই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। আমি সরকার কবির উদ্দিন সবাইকে এ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি উত্তরদাতাদের প্যানেলে রয়েছেন বাংলাদেশ শিল্প বণিক সমিতি ফেডারেশন FBCCI এর বর্তমান সভাপতি বিশিষ্ট শিল্পপতি কাজী আকরামউদ্দিন আহমেদ, FBCCI এর সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি আবদুল্লাহ ওয়াল মিন্টু এবং ঢাকার অসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD-র সম্মানিত ফেলো বিশিষ্ট গবেষক অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শ্রোতাদের মন্তব্যের ভিত্তিতে বিশেষজ্ঞদের আলোচনা পর্যালোচনা সমৃদ্ধ আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন শুরু করছি। এখন অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, এই অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন, দয়া করে উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ কাল পাত্র বা সমাজের বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ আমাদের কাম্য নয়, বুদ্ধিদীপ্ত আলোচনায় কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি, প্রথমেই যাচ্ছি মিরের সরাই চট্টগ্রামে। কল করছেন আবু সুফিয়ান চৌধুরী। হ্যালো।
আমি আবু সুফিয়ান চৌধুরী, চট্টগ্রাম জেলার মিরসরাই থেকে বলছি। আমাদের দেশে অর্থনীতির অগ্রগতি খুবই মন্থর গতিতে হচ্ছে, যা আমি অনেক আগে থেকে দেখে আছি। যে দলই ক্ষমতা থাকুক না কেন, উন্নয়নের চিন্তা চেতনা দেখে মনে হয় কোনো পরিকল্পনা নিয়ে এগোয় না। অর্থনীতির অগ্রগতি ছাড়া একটি দেশ ও জাতি উন্নতি করতে পারে না। যেহেতু আমাদের দেশের অতীত বর্তমান সরকারগুলো অর্থনৈতিক অগ্রগতির কথা বলে থাকেন, যা আমাদের কাছে মনে হয় গোয়ালে গরু নেই কিন্তু কাগজে আছে, যার ফলে যা হওয়ার তাই হচ্ছে। হরতাল অবরোধ ইত্যাদি থেকে মুক্ত রাখার বিষয়ে এই বিষয়ে চিন্তা করা একান্ত প্রয়োজন। এই কারণে আমি মনে করি অর্থনৈতিক অগ্রগতির ধারাকে রাজনীতির বাইরে রাখা বাঞ্ছনীয়, যার ফলে আমরা এগিয়ে যেতে সক্ষম হব।
আবু সুফিয়ান চৌধুরীর মন্তব্যের ভিত্তিতে অর্থনীতিকে রাজনীতির বাইরে রাখাটা বাঞ্ছনীয়, এটা কতখানি যুক্তিসঙ্গত? এ মন্তব্যের জন্য এখন আমরা প্রথমেই যাচ্ছি ঢাকায় FBCCI এর বর্তমান সভাপতি বিশিষ্ট শিল্পপতি কাজী আকরামউদ্দিন আহমেদের কাছে। মন্তব্য করবেন?
ধন্যবাদ আপনাকে। রাজনীতি এবং অর্থনীতি একে অপরের পরিপূরক। দেশের অর্থনৈতিক উন্নয়নে সমৃদ্ধির জন্য রাজনীতিবিদদের জনপ্রতিনিধি হিসেবে অনেক কাজ করার থাকে, আর বিরোধী দলের থাকে তার গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের বিভিন্ন অনিয়ম কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকা। তবে সম্প্রতি আমাদের দেশের কথা বলতে গেলে বলতে হয়, সেই সংঘাতময় রাজনৈতিক কার্যক্রমের ফলে আমাদের অর্থনীতির চরম একটা ধাক্কা লেগেছে, বিঘ্নিত হয়েছে। সুতরাং বাঞ্ছনীয় কথাটা বলতে গেলেই আমার মনে হচ্ছে যে এই যে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে প্রশ্নটা উঠেছে, না হলে রাজনীতিকে বাদ দিয়ে অর্থনীতি কখনোই পরিচালিত হতে পারে না, এবং ব্যবসায়ীদের বাদ দিয়ে অর্থনীতি চলে না, কারণ ব্যবসায়ীরা হলো অর্থনীতির আমাদের ইঞ্জিন অফ গ্রোথ। সুতরাং ব্যবসায়ী হিসাবে আমি একটু বলতে পারি যে ব্যবসা আমাদের করতে হবে নিরবিচ্ছিন্ন ভাবে, এবং রাজনীতিবিদরা আমাদের সহায়তা করবেন। তাদের ভিতরে রাজনৈতিক দ্বন্দ্ব কলহ থাকলে তারা রাজনৈতিক ভাবে এটা সমাধান করবেন, আমাদের আমাদের ব্যবসা করতে দেবেন। রাজনীতিবিদরা যেমন ইলেকশনের আগে বলে প্লেন লেভেল ফিল চাই আমরা, ঠিক আমরা ব্যবসায়ীরা বলি আমরা সবসময়, বা আমি আমাদের দেশে অনেকবার বলেছি আমাদের প্লেন লেভেল ফিল দেন, আমরা ওই দেশকে অনেক দূরে নিয়ে যেতে পারবো। এবং বিশ্বে যেসব দেশে দেখেন ব্যবসায়ীদের বাদ দিয়ে রাজনীতি চলে না, আবার রাজনীতিকে বাদ দিয়ে ব্যবসা করতে পারে না, তেমন আমাদের ব্যাংকের সিস্টেম দেখেন, বাংলাদেশে ব্যাংকিং সিস্টেম যেটা, এটা কন্ট্রোল বাই গভর্নমেন্ট। এমনকি USA যেখানে বসে আপনি কথা বলছেন, ওই দেশে ফেডারেল রিজার্ভ ব্যাংকের যে চেয়ারম্যান, ওকে অ্যাপয়েন্টমেন্ট দেন পলিটিশিয়ান, যে প্রেসিডেন্ট সে অ্যাপয়েন্টমেন্ট দেয়। সুতরাং আমি বলতে পারি ইন্ডিয়ার যে গণতান্ত্রিক দেশ, সে দেশেরও রিজার্ভ ব্যাংকে অ্যাপয়েন্টমেন্ট দেয় তাদের সরকার। সুতরাং এই জন্য বলি যে সব দিকেই সরকারের সাথে আমরা ব্যবসায়ীরা ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আমরা ব্যবসায়ীরা চাই শান্তিপূর্ণভাবে ব্যবসা করব, রাজনীতিবিদরা তাদের তাদের লাইনে তারা কাজ করবে, কিন্তু দেশের সমৃদ্ধির জন্য তারা কাজ করবে, এই প্রত্যাশা আমাদের ব্যবসায়ীদের।
জি, কারো প্রতি অঙ্গুলি নির্দেশ না করে, কোনো ঘটনার প্রতি বা কোনো পরিস্থিতির প্রতি অঙ্গুলি নির্দেশ না করে মননশীল দৃষ্টিভঙ্গিতে এ বিষয়টির প্রতি কিভাবে দৃকপাত করবেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আবদুল্লাহ আল মিন্টু?
আপনাকে এবং শ্রোতা বন্ধুদের ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আমাদের এফবিসিসিআই বর্তমান সভাপতি যে কথাটা বলছেন তার সাথে কোনো দ্বিমত প্রকাশ করার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। তবে শুধু এটুকু বলতে চাই যে দেখুন, অর্থনীতি এবং রাজনীতি এ দুটোকে আলাদা করে দেখা একেবারেই অসম্ভব। যে কোনো অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বা অর্থনৈতিক উন্নয়নের জন্য যেই সিদ্ধান্তগুলো আসে এগুলি কিন্তু আসে রাজনীতিবিদদের থেকে, অতএব এগুলি এসেনশিয়ালি কিন্তু এগুলি রাজনৈতিক সিদ্ধান্ত। আউটকাম এগুলি পরিণতি বা বা এগুলির যে আউটকাম সেটা হলো অর্থনৈতিক। তো অতএব যদি রাষ্ট্র ধনী বা হোক বা গরিব দেশে হোক, এটা দুটো অঙ্গ অবশ্যই থাকবে এবং এই দুটো অঙ্গ হচ্ছে একটা অর্থনীতি একটা রাজনীতি। অর্থনীতির মাধ্যমে রাজনীতি বিকশিত হয়, রাজনীতি সাবলীল ও সহসাধ্য ভূমিকা পালন মাধ্যমে অর্থনীতিকে প্রসারিত করে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে রাজনীতি সরাসরি সহায়ক ভূমিকা পালন করে। অতএব আমাদের যেই শ্রোতা বন্ধু প্রশ্ন করছেন ওনাকে একটু উত্তর এভাবে বলে দিতে চাই যে এই দুটোকে আলাদা করে দেখা অত্যন্ত মুশকিল, কারণ এমন কোন দেশ আপনি পাবেন না যেখানে রাজনীতি খুব ভালো অথচ অর্থনীতি খুবই খারাপ, বা অর্থনীতি খুবই খারাপ রাজনীতি খুব ভালো। কারণ এই রাজনীতিকে বাদ দিয়ে কোনো বাজার কোনো অর্থনীতি বিকশিত হতে পারে না। এই দুটি অঙ্গ যেটা আমাদের প্রেসিডেন্ট স্যার বললেন অ্যাকচুয়ালি একে অপরের সম্পূরক, আমি এর সাথে সম্পূর্ণ একমত এবং এগুলো যে কোনো একটা সীমাবদ্ধতা বা সংকীর্ণতার অর্থই হলো একদিকে একটা অসম অস্থির দুর্বল ও বৈষম্যময় সমাজ, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির নিম্নগতি এবং এগুলি এই এই রাজনীতি যদি খারাপ হয় তাহলে সেটা অর্থনৈতিক উন্নয়নের গতিপথে একটা অন্তরায়ের সৃষ্টি করে। অতএব এটা থেকে কিভাবে আপনি আলাদা করবেন এটা ঠিক আমাদের জানা নেই, কারণ ঐতিহাসিকভাবে অর্থনীতি কিন্তু অর্থনীতির রাজনীতি কিন্তু অর্থনীতিকে বিকশিত করে। আর যে কতগুলো যে অর্থনীতির ভালোর জন্য বিকাশের জন্য যেগুলি অত্যন্ত জরুরি সেগুলি যেমন ধরেন দেশের শাসন ব্যবস্থা, রাজনৈতিক অধিকার, আইনের নিশ্চয়তা, তারপরে সমতা, আইনের শাসন, দুর্নীতি রোধ, ক্ষমতার ভারসাম্য রাখা, স্থায়ী বিধান, ভালো প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক পরিবেশ, এগুলি সবগুলি তো রাজনৈতিক, এগুলি সবগুলি কিন্তু রাজনীতি থেকে আসে। অতএব আমার উত্তর শেষে শুধু এটুকু বলবো এই দুটোকে আলাদা করা সম্ভব না। যদি আমরা বাংলাদেশ বলুন বা যে দেশেই আমরা বলি, যদি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে যদি অর্থনৈতিক উন্নয়ন করতে হয়, দেশের জীবনের মান দেশের মানুষের জীবনের মান উন্নয়ন করতে হয়, তাহলে কিন্তু আমাদের জন্য দেশের দরকার একটা ভালো সুস্থ রাজনীতি এবং একটা স্থিতিশীল সমাজ। ধন্যবাদ।
জি, নিয়ন্ত্রিত অর্থনীতির দেশ বা এরকম কোন দেশে অর্থনীতিকে রাজনৈতিক প্রভাব থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হয় কিনা? প্রারম্ভিক এই মন্তব্যের জন্য আমরা এখন যাব সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট অর্থনীতিবিদ সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে। তার আগে আমাদের এক শ্রোতা রবিউল গনি সম্ভবত দিনাজপুর থেকে কল করছেন। রবিউল গনি সাহেব, আপনি লাইনে থাকবেন, ডক্টর দেবপ্রিয়র মন্তব্যের পরেই আমরা আপনার কাছে যাব। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য,
আপনাকে ধন্যবাদ এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি যেটা বলবো, আমি মনোযোগ দিয়ে আকরাম সাহেব এবং মিন্টু সাহেবের বক্তব্য আমি শুনেছি এবং তাদের সাথে আমিও দ্বিমত করছি না। আমি শুধু আলোচনা থেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেটা বলতে চাই সেটা হলো, ওনারা বলছেন অর্থনীতি রাজনীতির পরিপূরক এবং পারস্পরিক ভাবে পরিপূরক, এবং ভালো অর্থনীতির জন্য ভালো রাজনীতি দরকার, ভালো রাজনীতির জন্য সাথেই ভালো অর্থনীতি জড়িত। এখন প্রশ্ন হলো যে কোনটা ভালো রাজনীতি আর কোনটা ভালো অর্থনীতি, এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার করতে হবে। কারণ যে কোনো রাজনীতি তাহলে অর্থনীতিকে চালায় না বা এগিয়ে নেয় না, আবার যে কোনো অর্থনৈতিক অগ্রগতিও দাবিও ভিন্ন রকমের হয় রাজনীতির প্রতি। দেখুন, বাংলাদেশে একটি বাজার ভিত্তিক অর্থনীতি আমরা অনুশীলন করে করছি এবং বাজার ভিত্তিক অর্থনীতির অন্যতম পরিপূরক হলো একটি গণতান্ত্রিক রাজনীতি, একটি যেখানে গণতান্ত্রিক রাজনীতিতে আপনার বিভিন্ন ধরনের মত এবং বিভিন্ন ধরনের উন্নয়ন চিন্তা একে অপরের সাথে বিতর্কের ভিতর দিয়ে বিকশিত হবে। এখন দেশের ভিতরে যদি গণতন্ত্র না থাকে তাহলে কিন্তু বাজার অর্থনীতির মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব না। উল্লেখ করেছেন মিন্টু সাহেব যে ভালো প্রতিষ্ঠান দরকার, ভালো নীতি দরকার। এখন সেই নীতি প্রণয়ন করতে গেলে সকলের অংশগ্রহণের জায়গাটা রাখতে হবে, অর্থাৎ আপনি যদি কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে নীতি করেন এবং যেটা আপনি নিয়ন্ত্রিত অর্থনীতির কথা বললেন, নিয়ন্ত্রিত অর্থনীতির সীমাবদ্ধতা ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে। এখন আমাদের দেখা দরকার যে বাজার ভিত্তিক অর্থনীতিকে আগানোর জন্য কি ধরনের প্রতিষ্ঠান দরকার এবং সেই প্রতিষ্ঠানগুলো কিভাবে রাজনীতির বাইরে থেকে, কোন দলীয় চিন্তার বাইরে থেকে, কোন ব্যক্তি ও প্রভাবের বাইরে থেকে সকল নাগরিকের প্রতি সুষম আচরণ করতে পারে সেটা নিশ্চয়তা লাগবে। অর্থাৎ আপনি ব্যবসা করতে যাবেন কিন্তু ব্যবসায় আপনাকে লাইসেন্স যখন দেওয়া হবে তখন ব্যক্তি বিশেষকে দেওয়া হবে কোন বিশেষ পরিচয়ে, কিন্তু সবচেয়ে দক্ষ মানুষ সেখানে নাও পেতে পারে। অথবা আপনি কোন সরকারের সাথে কোন সম্পর্কে যাবেন সেখানে শুধুমাত্র ব্যক্তি বিশেষকে, গোষ্ঠী বিশেষকে সুযোগ দেওয়া হবে, দক্ষ মানুষরা পাবে না। চাকরির জন্য যুবকরা যাবে কিন্তু সেই যুবকের পরিচয় হবে তার দলীয় পরিচয়ে, সে চাকরি পাবে। এরকম যদি হয় তাহলেই কিন্তু ওই ধরনের রাজনৈতিক বিষয়গুলো আমাদের অর্থনীতির সামগ্রিক বিকাশকে বাধাগ্রস্ত করে, দেশের ভিতরে সমস্ত প্রতিভাকে বিকশিত করার সুযোগ দেয় না এবং সবচেয়ে দক্ষতাকে সামনে আনতে দেয় না। সেই জন্য আমি রাজনীতি অর্থনীতির পরিপূরক বলে বলবো কোন ধরনের রাজনীতি এইটা আমাদের পরিষ্কার রাখতে হবে। সেই জায়গাটা হলো গণতান্ত্রিক রাজনীতি, আইনের শাসনের রাজনীতি এবং যেখানে সকল মানুষ সমানভাবে অধিকার ভোগ করে, দলীয় পরিচয়, গোষ্ঠী পরিচয় বা কোনো এলাকার পরিচয়ে তার সেখানে অর্থনৈতিক সুযোগগুলো তার জন্য আসে না।
জি, রবিউল গনি ভাই, আপনি সবসময় নিজে পয়সা খরচ করে বাংলাদেশ থেকে আমাদেরকে কল করেন, আমাদের হ্যালো ওয়াশিংটনে প্রশ্ন রাখেন, তো আজকে আপনার প্রশ্ন কি আজকের অনুষ্ঠানে?
আমি আমি যে কথাটা বলতে চাচ্ছি বাংলাদেশের সত্যিকার অর্থে, বাংলাদেশ ছাড়া সারা পৃথিবীতেই রাজনীতি এবং ব্যবসাকে আলাদা করে দেখা যাবে না। যারা রাজনীতি করে, রাজনীতি করার প্রেক্ষিতেই তারা ক্ষমতায় নির্বাচিত হয়ে ক্ষমতায় আছে। ক্ষমতায় আসার পরে আবার এই পরিবেশ পরিস্থিতি সবকিছু অনুকূলে রাখা, সেই ব্যবসা করানোর যোগাযোগ ব্যবস্থা থেকে ব্যবসায়িক যে সকল কাজকর্ম আছে সেগুলো সাধারণভাবে পরিচালিত হয়। কিন্তু বাংলাদেশের বর্তমান যে গণতান্ত্রিক পরিস্থিতি বা গত নির্বাচনটি যেভাবে হয়ে গেল, আর এখন যদি আমাদের রাষ্ট্র, এখন আপনি দেখেন এই কয়েকদিন আগে বিরোধী দলের একটি প্রোগ্রাম গভর্নমেন্ট করার অনুমতি দিল না। এখন আল্লাহ না করুক যদি বেগম খালেদা জিয়া সেদিন একটি হরতাল থেকে বসতো, তাহলে আজকে যে সকল সম্মানিত গ্রাহক, আমাদের যে প্যানেলে লোকজন আছেন, যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, তাদের কাছেই আমি প্রশ্ন করতে চাই, আর এখানে যদি এবং খালেদা জিয়া একটা হরতাল দিয়ে বসছেন তাহলে তো দেশের ক্ষতি হতো। তাহলে রাষ্ট্র কি গণতন্ত্র, রাষ্ট্র আমাদের যারা রাজনীতি করে তারা কি রাষ্ট্রটাকে অস্থিতিশীল অবস্থার দিকে ছেড়ে দিচ্ছে? একটা রাজনৈতিক দলকে যদি গণতান্ত্রিক কার্যক্রম করতে না দেওয়া হয়, একজন বিরোধী দলের নেত্রীর বাড়ির সামনে যদি বালুর বস্তা চাপিয়ে দেওয়া হয়, রোড পাস মাঠ পর ডেমোক্রেসি প্রোগ্রামের মতো একটি প্রোগ্রাম যখন কার্ফিউ জারি করে বন্ধ করে দেওয়া হয়, তখন দেশের অর্থনীতি তো স্বাভাবিক ভাবে বিরোধী দলের নেতা কর্মীর হরতাল, মিছিল, মিটিং, অবরোধ, বিভিন্ন কর্মসূচি দিয়ে তো ব্যর্থ করে দেয়, আমাদের অর্থনৈতিক চাকাটাকে ধ্বংস করে দেয়।
জি,
যে উন্নয়ন প্রক্রিয়াটা সেটাকে অস্থিতিশীল করে রাখে।
জি রবিউল গনি ভাই, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। জি জি জি, আমরা বুঝতে পেরেছি। আমরা মনে করি যে বাংলাদেশ ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটা বিরাট ভূমিকা আছে এই ক্ষেত্রে, অর্থনীতিকে, অর্থনীতির ধারাকে রাজনীতির নেতিবাচক প্রভাব থেকে দূরে সরিয়ে রাখার ব্যাপারে। তো আমরা এখন আপনার কাছ থেকে জানতে চাইব, কাজী আকরামুদ্দিন আহমেদ, যে এ ব্যাপারে আপনাদের সুনির্দিষ্ট কোনো প্রস্তাব বা কোনো স্ট্র্যাটেজি আছে কিনা?
ধন্যবাদ আপনাকে। সুনির্দিষ্ট আমরা যে এই যে আমাদের বাংলাদেশের কথা যখন গণিত সাহেব বলেছেন, তখন বলতে হয় যে বাংলাদেশে বিগত দিনে আমরা তো অনেক বয়স হয়েছে, অনেক হরতাল, অনেক কিছু দেখেছি, কিন্তু কথা হলো যে বিগত দিনে আমাদের আপনারা দেখেছেন এই যে কালকে ওনারা হরতাল দিয়েছে জামাত, তাও আমরা বিসিসিআই থেকে আজকে অনুরোধ জানিয়েছি যে আপনারা হরতালটা প্রত্যাহার। এইটা আমাদের, আমি আপনি নিজেও হয়তো জানেন আমরা প্রায় 100 মতো চেম্বার এবং আমাদের 346 অ্যাসোসিয়েশন, আমাদের মিন্টু ভাইও আমাদের এখানে আমার আগে প্রেসিডেন্ট ছিলেন দুইবার, সুতরাং আমি উনিও জানেন সব, আমিও বলতে পারি এটুকুই যে আমরা ব্যবসায়ীদের প্রতিনিধি এবং ব্যবসায়ীদের সামষ্টিক এবং সমষ্টিগত যাতে এই হয় মূল্যায়ন করা হয়, তাদের ভালো হয় এবং তারা ব্যবসা বাণিজ্য করে দেশের উন্নয়ন আনতে পারে। তবে আমাদের বাংলাদেশে যে কথাটা বললাম যে এই যে উনি বললেন যে অমুককে বন্ধ করে রেখে হরতাল দিতে, হরতাল দিলেই তো, কিন্তু আমরা হরতাল, যে হরতাল সম্বন্ধে রাজনৈতিক ভাবে যে হরতাল আমরা বুঝি এবং দেখে আসছি বিগত 3-4 মাস 6 মাস ইলেকশনের আগে যে হরতাল গুলো হয়েছে, ঠিক সহিংস হরতাল হয়েছে। সহিংস হরতাল কিন্তু রাজনীতিকেও উপরে নিতে পারে না, অর্থনীতিকে তো ধ্বংস করে দেয়। সুতরাং আমরা 1990 সাল থেকে বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের অভ্যুদয় হয় এবং তারপর থেকে আমরা কিন্তু ইকোনমিক ভাবে আমরা ডেভেলপ করছিলাম, কিন্তু আস্তে আস্তে করে আমাদের জিডিপি গ্রোথ গত 8-9 বছরে আমাদের জিডিপি গ্রোথ 6% এর মধ্যে হয়েছে। এগুলো হয়েছিল এই জন্য যে রাজনীতির ক্ষেত্রে কোনো প্রতিহিংসা ছিল না, রাজনীতির ক্ষেত্রে হিংসাত্মক কর্মকলাপ ছিল না, জ্বালাও পোড়াও ঘেরাও এবং গাড়ির ভিতরে জ্বালিয়ে দেয়া, পথে জ্বালিয়ে দেয়া, শিশুকে জ্বালিয়ে দেয়া, এগুলো না হওয়ার ফলেই কিন্তু আমাদের গ্রোথটা অনেক ভালো হয়েছিল। সুতরাং রাজনীতিবিদরা এবং সরকার করবে ফেসিলিটেটরের ভূমিকা কাজ করবে, যতদিন পর্যন্ত সরকার সেভাবে কাজ করেছে আমরা ভালোভাবে কাজ করতে পেরেছি, কিন্তু আবার দেখলাম যে এমন কিছু ঘটনা ঘটলো যার জন্য আমরা সেগুলো বলতে গেলে অনেক কথা, কেননা আমরা যে আমরা সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেল, আমাদের এক্সপোর্ট বন্ধ হয়ে গেল, এক্সপোর্ট আমাদের যখন এয়ার শিপমেন্ট করতে হলো তো 9,000 কোটি টাকা এক্সট্রা চলে গেল আমাদের বিজিএমইদের, সুতরাং এইভাবে এক্সপোর্ট বন্ধ হয়ে গেল, আমাদের রাস্তাঘাট বন্ধ হয়ে গেল এবং মানুষ কিভাবে পথে পুড়িয়ে জ্বালিয়ে মারা। সেই জন্যে আমরা ওই জাতীয় রাজনৈতিক কর্মকাণ্ড দেখতে চাই না, আমরা ব্যবসায়ীদের দেখতে চাই। সেই জন্য আপনি দেখেছেন আমরা একটা সাদা পতাকার মিছিল করেছিলাম, আপনি খেয়াল করেছিলেন কিনা, সেটার অর্থ ছিল কি যারা এইসব কাজ করেন বা অশান্তি করেন আমরা তাদের প্রতি শান্তি চেয়েছিলাম এবং আমরা সরকারকেও বলেছিলাম যে একটা শান্তির প্রচেষ্টায় আপনি অগ্রবর্তী হবেন এই জন্য যেহেতু আপনারা সরকারে আছেন। সুতরাং আমরা চেষ্টা করেছি, বিসিসিআই সবসময় এইভাবে আমরা ভূমিকা নিয়েছি এবং আমাদের প্রোগ্রাম আর কিছু হতে পারে না, আমাদের প্রোগ্রাম একটাই যে আমরা সঠিকভাবে এবং আমরা সুষ্ঠুভাবে এবং নিরবিচ্ছিন্ন ভাবে আমরা ব্যবসা করতে পারি এবং ব্যবসা করে দেশের অবস্থান আমরা উপরের দিকে নিয়ে যাবে। সারা বিশ্বের এখন বাংলাদেশের অবস্থান খুবই ভালো ছিল ব্যবসা ক্ষেত্রে, এই 1-1.5 মাস হরতাল হচ্ছে না, আবার আমরা কিন্তু সেই উই আর ইন বিজনেস নাও, সুতরাং বিদেশিরাও আমাদের দিকে তাকিয়ে আছে। অনেকে বলেছেন আমাকে পুরবাবু যে গণতন্ত্র, আমি তো সেই জন্য বললাম যতদিন গণতন্ত্র রাজনীতিতে থাকবে, যতদিন সহনীয় শক্তি মানুষের ভিতরে থাকবে, ততদিন কিন্তু এই এই রকমের হানাহানি, এই রকমের জ্বালাও পোড়াও ই চলে থাকবে না। সুতরাং আমরা আশা করছি যে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করব, রাজনীতিবিদরা তারা রাজনীতি করবেন, তারা দেশের জন্য আইন করবেন, তারা দেশের ব্যবসায়ীদের জন্য সহায়ক ভূমিকা পালন করবেন, এই প্রত্যাশা আমরা আমরা করছি এবং করি। এবং আমার গণি সাহেব যেটা বললেন সেটা আমরাও বলি যে রাজনীতিবিদরা রাজনীতি করুক এবং সবাই প্রতি সবাই সহনশীল হন, কিন্তু এই মুহূর্তে আমি এই কথাটাই বলি যে এই যদি ইলেকশনটা না হতো তাহলে দেশের অবস্থাটা কোন দিকে চলে যেত, কারণ এরা কনস্টিটিউশনের একটা অব্লিগেশনের মাধ্যমে ইলেকশন হয়েছে। এখন আপনারা কথাবার্তা বলে আপনারা আমরা শান্তি চাই, কথাবার্তাগুলো আপনারা বলেন, এই ব্যাপারে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে তাহলে আমরা সব আমি এবিসিসির তরফ থেকে বলতে পারি যে আমাদের যারা ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন সবাই বসে আমরাও আলাপ করবো ব্যবসায় সুবিধা অসুবিধা কি হচ্ছে। তো এখন তো এই মুহূর্তে কিন্তু ব্যবসা বাণিজ্য আমাদের আবার ভালো শুরু হয়ে গেছে।
জি, বাংলাদেশের শিল্পাঙ্গনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য অঙ্গনের এবং সেই একই সঙ্গে বাংলাদেশের রাজনীতির সঙ্গে দীর্ঘদিনের সংশ্লিষ্টতা কাজী আকরামউদ্দিন আহমেদের সঙ্গে সঙ্গে আবদুল্লাহ আল মিন্টু আপনারও রয়েছে, এবং আমরা মনে করি যে আপনারা অন্যদের তুলনায় কিছুটা শ্রেয়তর অবস্থানে আছেন এই পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যে, বিশ্লেষণের জন্যে এবং এই পরিস্থিতির কোনো সম্ভাব্য সুরাহার জন্য। তো কোনো মন্তব্য যোগ করবেন?
আমরা বলেছি ব্যবসায়ীরা যারা এখন ধরেন বিরোধী দলে এখন আছে জাতীয় পার্টি ইসের মধ্যে, বাইরে আছে বিএনপি, সুতরাং সবাই প্রতি এবং যে সরকারি দল আওয়ামী লীগ এবং তাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবাই কাছে আমাদের অনুরোধ যে আমরা যাতে ব্যবসা করতে পারি, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে এবং আমাদের বিশ্বে যে সুনামটা অর্জন করেছিলাম এগুলো বলতে গেলে অনেক কিছু আবার আছে বাংলাদেশের। আপনি দেখেন যে সেই ই থেকে আমরা সেই 70 দশক থেকে আমরা যখন ই করেছিলাম আমাদের দেশে অনেক আমদানি করতে হতো, 40% খাদ্য আমদানি করতে হতো, সেগুলো কিন্তু আমরা এখন আমরা করতে হয় না। আমরা আরো কৃষিক্ষেত্রে এমন উন্নয়ন করেছি যে আমরা কৃষিক্ষেত্রে আমরা এখন এক্সপোর্টও করতে পারি অনেক জিনিস। ব্যবসায়ীদের ঐকান্তিক প্রতিষ্ঠাই কিন্তু অর্থনীতি বর্তমানে একটা শক্তিশালী
অবস্থা। আমাদের একজন শ্রোতা মালয়েশিয়াতে থেকে কল করছেন, নজরুল সাহেব। নজরুল সাহেব আপনার কাছে আমরা যাচ্ছি, একটুখানি অপেক্ষা করুন, আমরা আব্দুল্লাহ আওয়াল মিন্টুর মন্তব্য শুনতে চাই আপনার কাছে যাওয়ার আগে।
জি, আমি প্রথম কথা হলো যে এই যে ভালো রাজনীতির ব্যাপারে ডক্টর দেবপ্রিয় যে ব্যাখ্যাটা দিয়েছেন তার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। এটা এটা ধ্রুব সত্য যে ভালো রাজনীতি যদি না হয় ভালো অর্থনীতি হবে না। তো ভালো রাজনীতি ডক্টর দেবপ্রিয় যে ব্যাখ্যাটা দিচ্ছেন সেটার সাথে শুধু একটা এক করে, যেমন ধরেন ভালো রাজনীতি হলে দক্ষ শাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে, সুশাসন প্রবর্তন করতে হবে, ক্ষমতা প্রাপ্তি কিভাবে হবে তার একটা সুষম ব্যবস্থা করতে হবে, প্রাপ্ত ক্ষমতা ব্যবহারের স্বচ্ছতা জবাবদিহিতা থাকতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে এবং সেই সাথে ব্যবসা বাণিজ্য ভালোর জন্য ভালো রাজনীতির সিদ্ধান্তের মাধ্যমে পর্যাপ্ত অবকাঠামো, জনগণের জনসাধারণের ক্ষমতায়ন, উপযুক্ত অর্থনৈতিক নীতিমালা ইত্যাদি যদি প্রবর্তন করা হয় সেটাকে আমরা মনে করি ভালো রাজনীতি। এখন যেটা বললো মিস্টার রবিউল গনি সাহেব যে কথাটা বললো, এটা কিন্তু এই কথাটাও কিন্তু বাংলাদেশের বেলা আজকে ধ্রুব সত্য যে এই যে ভালো রাজনীতির পথে কিছু কিছু সাধারণ রাজনীতির পথে যে বাধাগুলো আসছে সেই বাধাগুলো যদি আমরা অপসারণ না করি, জনগণের ব্যক্তি স্বাধীনতা বলেন বা জনগণের জীবন অন্বেষণের অধিকার বলেন, বেঁচে থাকার অধিকার বলেন, শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল সমাবেশ প্রতিবাদ করার অধিকার বলেন, সমিতি ও সংগঠনের মাধ্যমে সংগঠিত হওয়ার অধিকার বলেন, এই অধিকারগুলো যদি প্রতিষ্ঠিত না হয় কোনোদিন ভালো রাজনীতি আসবে না। আর ভালো রাজনীতি যদি না আসে তাহলে আমরা সবাই একমত যে আমাদের ভালো অর্থনীতি হবে না। যেমন আবু সুফিয়ান সাহেব যেটা বলতেন যে সবসময় অবনতি, অ্যাকচুয়ালি আমি একটু দ্বিমত পোষণ করি, আমাদের কিন্তু গত 20 বছর ধরেই আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু ধীরে ধীরে বেড়ে আসছিল, কিন্তু যেটা আমরা লক্ষ্য করছি যে গত 3 বছর আগে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল 6.7%, সেটা কমে দাঁড়ালো 2 বছর আগে 6.3%, গত বছর সেটা ছিল 6.03%, এবং অনেকেই ধারণা করছেন IMF এবং CPD যে এই বছর হয়তো অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.67 বা 8 বেশি হবে না। তো এই যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্রম অবনতি বা নেগেটিভ যে হচ্ছে সেই সাথে কিন্তু আমাদের দারিদ্রতার আসার হারও কিন্তু কমে যাবে। তো সেজন্য যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটা ভালো রাজনীতি দরকার, যে ভালো রাজনীতির ব্যাখ্যা ডক্টর দেবপ্রিয় দিয়েছেন সেই রাজনীতি যদি আমরা ফিরে পাই, আমাদের যদি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে যদি আমরা একটা ভালো সরকার প্রতিষ্ঠা, ভালো বলে না নির্বাচিত রিয়েল নির্বাচিত সরকার যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস ভালো রাজনীতির ক্রমান্বয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, তার মাধ্যমে ভালো এবং ক্রমান্বয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে যাবে। ধন্যবাদ।
আমরা মালয়েশিয়াতে নজরুল সাহেবের কাছে যাব এবং তার সঙ্গে সঙ্গেই আমরা ডক্টর দেবপ্রিয়র কাছে যাব, কিন্তু সবকিছুর আগে ছোট্ট একটা বিরতি নেব।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
মালয়েশিয়াতে নজরুল সাহেব রয়েছেন, ভাই আপনার পুরো নাম এবং আপনার প্রশ্ন।
আমার প্রশ্ন ভট্টাচার্যের কাছে যে 5 তারিখে যে নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনের কতটুকু পর্যন্ত গ্রহণযোগ্য এটা আমি জানতে চাই। দুই, যে অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক বাংলাদেশে আগে আমরা এই জায়গার এক রিঙ্গিটের সমান আমরা পাতাম 27 টাকা, 27 টাকাতে নামতে নামতে আমাদের চলে আসছে মাত্র 23 টাকা 30 পয়সা এখন বর্তমান। এটা এইভাবে যদি গ্রহণযোগ্য, যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আপনার ব্যবসা প্রতিনিধি, সর্বদায় প্রতিনিধি, বিভিন্ন সংগঠন যদি এইভাবে যদি একের পরে এক দেখা যাচ্ছে, আজকের আপনার আশাফুল আলম যে কথাটা বললো যে আমরা অর্থনীতি এগোচ্ছি একদম ফালতু বাধকতাটা, এটা কখনো জন্য আমার মন্তব্য এগোতে পারবে না। দেখুন আপনার 5 তারিখে নির্বাচনে 5% ভোট পেয়ে কলরা, আপনার কলরা ছাত্রীরা জেলা, কলরা থানা, আট নম্বর ক্যালকাতা ইউনিয়নে আমরা 39,000 আমলিকের ভোট, সেখানে আপনার ওই সেন্টারে ভোট পেয়েছে 6,333টা ভোট, তাহলে আমলিকের আর ভোট গুলো গেল কোন জায়গায়?
না ঠিক আছে নজরুল সাহেব,
বাংলাদেশ 5% ভোট পাবে।
জি জি নজরুল সাহেব, আমরা আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি নির্বাচনের গ্রহণযোগ্যতার প্রেক্ষিতে অর্থনীতির বর্তমান অবস্থার কথা বলে উল্লেখে বিনিময় হারের কথা বলেছেন। ডক্টর দেবপ্রিয়, আপনি আমাদেরকে বলুন, নজরুল যেটা বললেন তার প্রেক্ষিতে মোটা দাগে সংক্ষেপে এর সুরাহা কোথায় নিহিত রয়েছে?
নির্বাচনের ব্যাপারে যদি ছোট করে মন্তব্য করতে হয়, নির্বাচন তো হয়ে গেছে, এটা এক ধরনের বাস্তবতা। এই নির্বাচনের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করার সুযোগ আছে, অথবা এই নির্বাচনের বাধ্যবাধকতা নিয়ে হয়তো বক্তব্য আসবে। কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার, সেটা হলো যেহেতু নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়নি, সেহেতু এই এই নির্বাচনের ফলাফল অর্থনীতিকে কি ধরনের ভাবে প্রভাবিত করবে এই চিন্তাটা আমাদের মধ্যে আসবে। কারণ হলো রাজনীতির তো সবচেয়ে বড় প্রকাশক নীতি নির্ধারণের মাধ্যমে সরকার। এখন যদি সেই সরকারের মানে রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন থাকে, আমি সাংবিধানিক বৈধতা বলছি না, আমি রাজনৈতিক বৈধতা বা তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে, তখন যেটা সমস্যা হয় সেটা হলো যে নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার তখন যথেষ্ট পরিমাণে শক্তিশালী হতে পারে না। নতুন সংস্কারের পথ নিয়ে অর্থনীতিকে এগোনোর ক্ষেত্রে তারা দুর্বল থাকে, যেমন কর আদায় করতে পারে না বড় ভাবে, অথবা ব্যয় করার ক্ষেত্রেও তাদের উপরে কোনো জবাবদিহিতা তুলনামূলকভাবে কম থাকে। একই রকম ভাবে আমি তো দেখি যে বিনিয়োগের জন্য তো স্থিতিশীলতা দরকার। যদি একটা সরকারকে নিয়ে সর্বদা প্রশ্ন থাকে কতদিন থাকবে, 2 বছর না 5 বছর, তাহলে বড় ধরনের বিনিয়োগকারীরা অনিশ্চয়তার ভিতরে থাকে, যেটা প্রবৃদ্ধির জন্য ভালো না। সর্বোপরি বিদেশিরা তখন চিন্তা করতে থাকে যে এইখানে স্থিতিশীলতা কতখানি টেকসই, নতুন কেউ মন্ত্রী হলে আমার প্রকল্পটা কি হবে, এটা নিয়ে তখন চিন্তায় থাকে। সেহেতু আমি ওনার উদ্বেগের সাথে একমত হয়ে বলছি যে নিঃসন্দেহে আমাদের খুব প্রয়োজন একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন একটা বিষয়। এখন যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণে আমাদের এখানে রাজনৈতিক আচরণটা কি হবে, সেই রাজনৈতিক আচরণের ক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটা হলো, এবং এটি সুরাহার পথে, যে উভয় পক্ষকে অনুভব করতে হবে, অনুধাবন করতে হবে যে অর্থনৈতিক উন্নতি দুই পক্ষের জন্য উপযোগী। কেউ এক যেমন হলো মানে গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করে অর্থনীতির উপর আঘাতের ভিতরে যেতে বিরোধী দলকে যেমন প্ররোচিত করা উচিত না, একই রকম ভাবে বিরোধী দলেরও এমন ধরনের নাশকতা করা উচিত না যার ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। কারণ আগামী দিনে কিন্তু তারাই এই অর্থনীতি চালানোর দায়িত্ব নিতে চাচ্ছেন। আমাদের গবেষণায় আমরা দেখেছি যে কোনো কারণে যদি রাজনৈতিক সহিংসতা বা কোনো ধাক্কার কারণে প্রবৃদ্ধির হার একবার পতন ঘটে, তাহলে 3 থেকে 5 বছর লেগে যায় এটাকে আবার ঘুরে দাঁড় করাতে। তার মানে তো এই 3-5 বছরে বিরোধী দলের ক্ষমতায় আসতে পারে। তো সেহেতু উভয় পক্ষেরই বুঝতে হবে অর্থনীতির ক্ষতি সাধন এটা কোনো উপকারী না। এছাড়া আরেকটা ছোট সুরাহার কথা আমি বলি, দেখুন বাংলাদেশে এখন উভয় রাজনৈতিক শক্তির ভিতরে বা উভয় রাজনৈতিক গোষ্ঠীর ভিতরে একটা ঐক্যমতের ভিত্তিতে আমাদের রপ্তানিমুখী শিল্প, গার্মেন্ট শিল্প কিন্তু হরতালের মধ্যেও চালু থাকে। এটা ইতিবাচক বলে আমি মনে করি। অর্থাৎ রাজনীতিবিদরা অনুধাবন করেছেন একটি দেশের জন্য উপকারী, তারা এটাকে বাইরে রাখছেন। কিন্তু ওনারা দেখছেন না যে ছোট ছোট ব্যবসায়ী, ছোট ছোট দোকানদার, আমার গ্রামের কৃষক যেটা পণ্য উৎপাদন করছে, কৃষি উৎপন্ন করছে, সে তার হরতাল বা অন্য কোন সহিংসতার কারণে বাজারজাত করতে পারছেন না। অর্থাৎ আপনারা যারা বৃহৎ শিল্পপতির জন্য যে রাজনৈতিক সমঝোতা একটা করেছেন, এইটার সুযোগ অবশ্যই ছোট ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা শিল্পপতিদের, ব্যবসায়ীদের কাছে দেওয়ার ক্ষেত্রে ওনাদের আরেকটা ঐক্যমতে আসতে হবে।
জি, অর্থনৈতিক গ্রহণ অর্থনৈতিক ভূমিকার ব্যাপারে অংশগ্রহণমূলক ভিত্তির কথা উল্লেখ করলেন ডক্টর দেবপ্রিয়। এটা একটা ভূমিকার ব্যাপার এবং আমরা মনে করি যে বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ের মধ্যে দিয়ে যে রাষ্ট্র অর্জিত হয়েছে তার প্রত্যেকটি ব্যাপারে অংশগ্রহণমূলক ভূমিকা বাঞ্ছনীয়। যে ভূমিকার মোটা মূল কথাই হলো দেশের ভালো কিভাবে হবে, দেশের স্বার্থ কিভাবে সুরক্ষিত থাকবে, সংরক্ষিত থাকবে। তো এই প্রেক্ষাপটে আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। কল করছেন ঢাকা থেকে প্রফেসর নাজমা হক। হ্যালো,
সালাম আলাইকুম, নাজমা হক বলছি ঢাকা থেকে। আজকের বিষয়টা নতুন কিছু নয়, এ তো সবারই জানা, তবে দুঃখজনক, বিশেষ করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই আলোচনাটা অত্যন্ত প্রাসঙ্গিক বলে। যে কোনো দেশের নেতা আমলারা পলিসি মেকারের মুখ্য ভূমিকা পালন করে থাকে, তারা সবাই দেশের কল্যাণে অর্থনৈতিক উন্নয়নের জন্য যৌথভাবে কাজ করেন সমন্বয়ের মাধ্যমে। আজ বাংলাদেশ প্রতিটি বিভাগে ক্ষেত্রে এমন করে রাজনৈতিক ভাবে বিভক্ত এবং রাজনীতি থেকে দেশপ্রেম এমন ভাবে বিতাড়িত যে অর্থনৈতিক উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে, অথচ আমরা সর্বক্ষণ বাংলাদেশের অপার সম্ভাবনার কথা শুনি। কুইক রেন্টাল, শেয়ার কেলেঙ্কারি, ব্যাংক লুট বিনা বিচার ও শাস্তিতে অব্যাহত রয়েছে। অর্থমন্ত্রী সহ সিনিয়র নেতারা তাঁদের মন্তব্যে এগুলোকে শুধু উৎসাহিতই করেন, আমরা নিরুপায় অসহায় কিন্তু আশা ছাড়ি না। এবারের অনৈতিক সরকারের কাছে আশা যে তারা কিছু ন্যায় ও সঠিক পদক্ষেপ নিয়ে প্রকৃত অর্থে দেশপ্রেমের কিছু নজির রাখবেন। স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক স্বাধীনতা চায়, শুধু পলিটিক্যাল সেপারেশন নয়। ধন্যবাদ।
বিভাজন তো অবশ্যই থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক, কিন্তু তারপরেও সমন্বয়েরও তো একটা অবকাশ আছে অবশ্যই। কাজী আকরামউদ্দিন আহমেদ, কি বলেন আপনি?
না, বিভাজন, ধন্যবাদ আপনাকে, বিভাজন রাজনীতিতে থাকবে, না হলে আর সরকার পক্ষ আর বিরোধী দল হবে কেন? সুতরাং বিভাজন থাকবে, সেই বিভাজনের মধ্যেও দেশের স্বার্থ সব ঊর্ধ্বে রেখে কাজ করবেন, এটি আমরা প্রত্যাশা করি। তো অনেকে বলেছেন 5%, 10%, কিন্তু আজকে দেখুন আপনারা উপজেলা নির্বাচন হচ্ছে, সেই ইলেকশন কমিশনের আন্ডারে, সেই সেই মাননীয় প্রধানমন্ত্রীর আন্ডারে আপনারা এখানে ঝাঁপিয়ে পড়েছেন, কিন্তু ওই সময় কি আপনারা পার্টিসিপেটরি কি জোর করে করা যাবে? পার্টিসিপেট করার মনোভাব থাকতে হবে, তাহলেই তো আমরা বারবার ব্যবসায়ীতে বলেছি যে আপনারা দুই দল মিলে, তখন তো মেইন দুই দলই ছিল, অপোজিশন এক দল আর পজিশন এক দল, সুতরাং তখনও আমরা বলেছিলাম যে বারবার আমি দেখা করেছি, আমি জানেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দুবার দেখা করেছি, আমরা মাননীয় বিরোধী দলের নেত্রীর সাথে দেখা করেছি, যেখানে মিন্টু ভাই আমাদের সাথে ছিলেন, আমরা চেষ্টা করেছিলাম যে ওনারা এক জায়গায় বসুন এবং বসার ফলে একটা এমন একটা সমঝোতায় আসুক যাতে একটা একটা মানুষের কাছে অ্যাকসেপ্টেবল একটা নির্বাচন হতে পারে। কিন্তু নির্বাচনের বাধ্যবাধকতা থাকায়, কনস্টিটিউশনে থাকায় নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচনের পরেও তো আমরা দেখছি যে কোনো লক্ষণ দেখছি না যে আমরা আবার বসে আবার ভালো একটা কিছু আমরা আশা করতে পারি, কিন্তু দেশ তো বসে থাকবে না, সরকার বসে থাকবে না, সুতরাং এটা চলতে থাকবে এবং সেই চলমান প্রক্রিয়ার মধ্যেই আমাদের কিন্তু ঢুকে পড়তে হবে কাজ করার জন্য দেশকে ভালোবাসলে। আর যদি মনে করি যে দেশের যাই যা হোক না আমার জেদ আমি রেখে দেবো, সুতরাং জেদ করে দেশের মঙ্গল করা যায় না বা একজনের সাথে কাজ করব না, এই মঙ্গল করা যায় না, সুতরাং আমরা আশা করছি ওনারা যে বলেছে অনেক উন্নয়ন হয়েছে এটা তো কোনো সন্দেহ নাই, এবং মিন্টু ভাই বলেছেন যে 6%, এখনো আমরা আশা করছি 6.18 বা 1 কিছু হবে, 6%, তারপরে যে পড়ে গেলে কিন্তু উঠা খুবই কঠিন, একবার যদি নিচে নেমে যায় কোনো আমাদের জিডিপি গ্রোথ তাহলে এটা কিন্তু উঠানো খুবই কষ্ট হবে। সেই জন্য আমরা ব্যবসায়ীদের চেষ্টা করছি যে কিভাবে আমরা এই গ্রোথটা রাখতে পারি, সেই জন্য চেষ্টা করার ফলে আমরা চাচ্ছি যেভাবে আমরা এখন কাজ করছি এর মধ্যেই একটা রাজনৈতিক সমঝোতা হোক, তারা ওনারা মিলেমিশে আবার ইলেকশন করতে হলে ওনারা করবেন, সেটা ওনাদের ব্যাপার, রাজনীতি কবে হবে, কয় বছর থাকবে, দেবপ্রিয় বলেছেন যে কয় বছর থাকবে, 5 বছরের জন্য সরকার গঠিত হয়েছে, যে কোনো সময় যে কোনো সরকার চলে যেতে পারে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সুতরাং আবার সরকার 5 বছরের জন্য এসছে, 5 বছর থাকবে এটি প্রত্যাশা। বিদেশিরা এইকে ধরেই কিন্তু সব বিদেশিরা আমাদের ব্যবসায়ীদের কাছে আবার অ্যাপ্রোচ করছে যে আমরা এখানে ইনভেস্টমেন্ট করতে চাই, ইনভেস্ট করতে চাই, সুতরাং তারা সেই ইনভেস্টমেন্টের জন্য আমরা কালকেও আমি দুই ডেলিগেটের সাথে মিলিত হয়েছি, আগামী দিন আজকে জাইকা মিটিং করেছে আমাদের সাথে, আজকে আমাদের অর্থ আমাদের বাণিজ্য মন্ত্রী টিকফা চুক্তি সাইন হবে বলেছে আমেরিকান অ্যাম্বাসেডার, বাণিজ্য মন্ত্রী বলেছেন জিএসপি সুবিধা এটা আমাদের বাতিল করেছিল সেটা আমাদের জুনের মধ্যে এসে যাবে, সুতরাং আমরা সবই ভালো দেখছি আগামীতে। কিন্তু সে ভালোর মধ্যেও দেশে শান্তি না থাকলে, হরতাল শুরু হয়ে গেলে বা দেশে যদি রাজনৈতিক সহিংসতা থাকে, তাহলে কিন্তু আমাদের এই উন্নয়ন কিছুতেই আমরা কার্যকরী করতে পারবো না। তবে ওটা ঠিক যে হরতালের মধ্যে দেবত্রা বলছেন হরতালের মধ্যে বড় ইন্ডাস্ট্রি গুলো বিজিএমই ছেড়ে দিয়েছে, আমি তো বলবো আমি সেই ঠেলা গাড়ি থেকে শুরু করে বিজিএমই পর্যন্ত এফবিসিসিএ সবাই প্রতিনিধিত্ব করে, আমরা সবসময় বলেছি যে আপনারা ক্ষুদ্র ব্যবসায়ীদের ধ্বংস করেন না এবং এই বাস ট্রাক জ্বালিয়ে দিয়ে মানুষকে পুড়িয়ে মেরেন না, সুতরাং ওই যেমন ওনাদের হরতাল থেকে মুক্ত করেছে সেইভাবে যদি ক্ষুদ্র মাঝারিদের মুক্ত করতো তাহলে তো হরতালই হতো না দেশে। সুতরাং হরতাল দেখা যায় যে হরতাল হলে উপরে যারা আছে তারা চালাতে থাকে মিল ফ্যাক্টরি, কিন্তু ছোট যারা আছে যারা ঠেলাগাড়ি চালায় রিক্সা চালায় এবং যারা বাস ট্রাক চালায় লঞ্চ চালায় তাদের উপরে অত্যাচারটা চলে গেছে। সুতরাং আমি এইটুকুই বলতে পারি যে আমাদের তরফ থেকে আমরা তাদের কাছে সহযোগিতা চাই, বিরোধী দলের কাছে, রাজনৈতিক বিরোধী দলের কাছেও চাই, সরকারে যারা বিরোধী দল আছে তাদের কাছে আমাদেরই চাই, কিন্তু একটা কোয়ালিটেটিভ একটা এই গুণগত মান একটা বজায় রাখতে হবে এবং সেজন্য আমাদের সবারই একটা সমঝোতার মনোভাব থাকতে হবে। এই প্রত্যাশা কিন্তু ব্যবসায়ীরা করে যে কোনো সময় একটা সমঝোতা হতে পারে, সমঝোতা হলেই আমরা ভালোভাবে
জি দেশকে ভালোবাসা সমঝোতা এগুলো তো নিজ স্বার্থের রক্ষার জন্যই প্রয়োজন, তো এই মানে এই এই সত্যটা অনুধাবন করা খুব শক্ত কি আব্দুল্লাহ আল মিন্টু কি বলেন?
এটা তো এখন আপনি তো প্রথমে বলে দিয়েছেন যে কারো দিকে আঙ্গুলের নির্দেশ না করে, এখন আমাদের যে বর্তমান সভাপতি সাহেব বললেন যে সরকার 5 বছরের জন্য, এখন বাধ্যই আমাকে দিবস প্রকাশ করতে হয়, সরকার 5 বছর থাকতে পারে সেটা ঠিক আছে, কিন্তু এই সরকার যে জনগণকে প্রতিনিধিত্ব করে না সেটা মনে হয় বাংলাদেশে 70-90% লোকে বলছে, এবং প্রতিনিধিত্বশীল সরকার ছাড়া কোনোদিন ভালো রাজনীতি একটা দিনে আসতে একটা দেশে আসতে পারে না। তবে যদি আমি আকাম্বার সাথে একমত হই একটা জীবন সমঝোতার কথা বলতে, সমঝোতা যদি 5 বছর পরেই নির্বাচন হয় তাহলে আর উনি সমঝোতার কথাটা কেন বলছে? যেটা বলতে চাই সেটা হলো যে অতি দ্রুত বলতে আমি কিন্তু 1 বছর বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি 3 মাস 6 মাস, তার ভিতরে যদি দ্রুত একটা সমঝোতার পথে যদি একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠনের জন্য যদি সরকার সমঝোতার জন্য সংলাপ আরম্ভ করে, এটা আমি মনে করি দেশের জন্য মঙ্গল, আমাদের জনগণের জন্য মঙ্গল, আমাদের রাজনীতির জন্য মঙ্গল, আমাদের সমাজের জন্য মঙ্গল এবং আমাদের অর্থনীতির জন্য মঙ্গল। আর যদি বর্তমান অপ্রতিনিধিত্বশীল একটা সরকার মনে করে যে তারা গায়ের জোরে ক্ষমতাকে আটকে রাখবে 5 বছর, তাহলে ভালো রাজনীতি তো প্রশ্নই উঠে না। কিভাবে যে দেশে, আর উনি বলছেন সব দেশের লোক সরকারকে হা দিচ্ছে, আমি তো দেখি না, এটা ওই এখানে ওইখানে দু চারটা ছোটখাটো যদি সরকারকে বলে যে ধন্যবাদ জানালাম, তার মানে এই নয় যে বিনিয়োগকারীরা মনে করবেন যে বাংলাদেশে একটা স্থিতিশীল সমাজ, বাংলাদেশের স্থিতিশীল রাজনীতি আছে। আমি তো দেখি নাই আমেরিকা স্বাগত জানাচ্ছে, আমি তো দেখি নাই জাপান স্বাগত জানাচ্ছে, আমি তো দেখি নাই ইউরোপিয়ান ইউনিয়নকে স্বাগত জানাচ্ছে, যারা আমাদের মেইন ট্রেডিং পার্টনার। অতএব আমার কথা হলো, আপনি প্রথমেই বলে দিয়েছেন যে কারোর দিকে আঙ্গুলের নির্দেশ না করে যেন কথা বলি, সেভাবেই আমি এতক্ষণ কথা বলছিলাম, কিন্তু আকাম্বার কথার পরিপ্রেক্ষিতে বলতেই হয় যে কোন অপ্রতিনিধিত্বশীল এবং কোন পার্সিয়াল ইলেকশন, এই যে একটু আগে আপনার যেই শ্রোতা বন্ধু একটা প্রশ্ন করলেন, ওনার কথার সাথে যদি আমি একমত এটা বলি যে এই সরকার জনগণকে প্রতিনিধিত্ব করে না, এটা বাংলাদেশও বিশ্বাস করে, বাংলাদেশের বাইরের লোকেরাও বিশ্বাস করে, অতএব আমরাও চাই সমঝোতা, আমরাও চাই ভালো রাজনীতি, তার জন্য দরকার অতি সত্তর সংগ্রামের মাধ্যমে সমঝোতা করে দেশে একটা প্রতিনিধিত্বশীল রিয়েল নির্বাচিত সরকার আসা অত্যন্ত জরুরি।
জি, আমরা এখন মালয়েশিয়াতে যাচ্ছি, একজন কলার অপেক্ষা করছেন, তার পরপরই ডক্টর দেবপ্রিয় আপনার কাছে আসছি আমরা। মালয়েশিয়া, হ্যালো।
জি জি, আসসালামু আলাইকুম, আমি হুমায়ুন কবির বলছি।
জি ভাই হুমায়ুন কবির, বলেন আপনার প্রশ্ন।
জি, আমি বলছি যে 5ই জানুয়ারি যে বাংলাদেশের জনগণ তার গণতান্ত্রিক মৌলিক অধিকার একটা ভোট সেইটাই জনগণ দিতে পারে নাই, এবং ভারত বা বাংলাদেশকে শুধু একটা দলকে সে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং তাদের দেশে আমাদের আমদানি রপ্তানি কত পার্সেন্ট হচ্ছে, আমার মনে হয় ভারতে 95% আমদানি আমাদের দেশে হচ্ছে, আমাদের দেশ থেকে কোনো জিনিস ভারতে যায় না, সেখানে আমরা অর্থনৈতিকভাবে আমরা বিপদগ্রস্ত হচ্ছি, আমরা বিদেশ থেকে যে অর্থ আমরা শ্রম করে যে অর্থ আমরা পাঠাই সে পুরোটাই ভারতে যাচ্ছে, আমার মনে হয় আমার এই অর্থনৈতিক প্রভাবটা ভারতই শুধু ফলাচ্ছে আমাদের দেশে, আমাদের দেশ যদি ভারতের উপর নির্ভর না করে তা আমাদের দেশ অনেক উন্নতির পথে যাবে ইনশাল্লাহ, আমার এই শুধু প্রশ্ন, আর কোনো প্রশ্ন নাই, এবং জনগণের মৌলিক অধিকারটু যেন দিতে পারে সেইটাই আমরা চাই, এবং সুস্থ রাজনীতি চাই বাংলাদেশে, এটাই আমাদের আমার আমার ব্যক্তিগতভাবে এবং আমাদের যে বন্ধু বান্ধব আছে সবাইর একই ধারণা, এটা একটা অবাস্তব নির্বাচন হয়েছে যেটা বিশ্ব স্বীকৃতি দেয় নাই, এবং মধ্যপ্রাচ্য থেকে আমাদের যে অর্থ আসে সে অর্থ বিঘ্নিত হচ্ছে, এবং আমরা সেটা সুযোগ সুবিধা যেটা আমরা পাবো সেটাও দক্ষিণ এশিয়া সহ মধ্যপ্রাচ্য কোনোটাই পাচ্ছি না, এটাই আপনারা পর্যবেক্ষণ করে দেখুন, এই জন্য আপনারা এগিয়ে আসুন সবাই আন্তর্জাতিকভাবে।
আমার হুমায়ুন কবির, হুমায়ুন কবির আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা এই কদিন আগেই বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে কথা বলেছিলাম, ওর একটি সাক্ষাৎকার আমরা নেই ওর দিল্লি থেকে ফিরে আসার পরপরই, এবং তাতে উনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছিলেন যে ভারত এখন বাংলাদেশকে অনেক কিছু রফতানি করার সুযোগ দিচ্ছে দুটি দ্রব্য ছাড়া, তো এই ভারতের সঙ্গে বাণিজ্যের কথাটা হুমায়ুন কবিরের প্রশ্নে উঠে এলো। ডক্টর দেবপ্রিয় আপনার মন্তব্য।
ভারতের বাজারে আমাদের পণ্য রপ্তানি বেড়েছে, বিশেষ করে গার্মেন্টস এর ক্ষেত্রে শূন্য শুল্ক দেওয়ায় এইটার ফলে নতুন বাজারের সুযোগ হয়েছে, এটা সবই ঠিক আছে, যদিও অশুল্ক বাধা এখনো রয়েছে, ভারত থেকে তো জিনিস আনতে কেউ বাধ্য করে না, এটা দামের সাথে মিলিয়ে হয়, এবং বাংলাদেশে এই মুহূর্তে ভারতের সাথে অবশ্যই বাণিজ্য ঘাটতি আছে, কিন্তু এটা সত্য যে চীনের সাথে সেই বাণিজ্য ঘাটতি তার চেয়েও বেশি, কারণ চীন এবং ভারত এটি হলো দুটো দেশ যেখান থেকে আমরা সহজ মূল্যে সহজলভ্যভাবে আমরা বিভিন্ন পণ্য আমদানি করে থাকি, তার একটা বড় বিষয় হলো শিল্প পণ্য যেটা আমরা আবার গার্মেন্টস এ ব্যবহার করে রপ্তানি করে থাকি। সমস্যা হয়েছে ভারত যেহেতু এইবার খুবই প্রকাশ্যভাবে একটি রাজনৈতিক দলের পক্ষে সমর্থন দিয়েছে, সেহেতু যে কোনো যৌক্তিক অর্থনীতি এখন অযৌক্তিক রাজনীতির দ্বারা কিন্তু তখন অনেক সময় আমাদের বিভ্রান্তি সৃষ্টি করছে, সেটি আমাদের একটু আগে যিনি বললেন তার কথায় বের হয়ে এসেছে। আমি একটু যেহেতু অনুষ্ঠান শেষের দিকে আমি যেটা আপনাদের বলতে চাইবো সেটা হলো যে আগামী মাসগুলোতে তাহলে কি দাঁড়াবে, আগামী মাসগুলোতে দেশে আমার পরিস্থিতি কি দাঁড়াবে, আমরা যতই মনে করি না কেন যে নির্বাচন হয়ে গেছে এবং এটাই শেষ কথা, এটা কিন্তু বাস্তব না। আজকে আপনাদের যারা প্রশ্ন করছেন তাদের মুখে থেকে শুনলেন, আমি কিছুক্ষণ আগে আরেকটি ঢাকা টেলিভিশনে ছিলাম, সেখানেও যে সমস্ত প্রশ্ন আসছিল সবগুলি নির্বাচনকে কেন্দ্র করে, অর্থাৎ নির্বাচনের থেকে যে আঘাতটা বাংলাদেশের মানুষের মনে হয়েছে সেটা কিন্তু কাটিয়ে ওঠেনি, নির্বাচনের বিষয়টি ঘুরে ফিরে আসতেই থাকবে, এবং এটা নিঃসন্দেহে একটা অনিশ্চয়তা সৃষ্টি করবে অর্থনীতির ভিতরে, নীতি ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করবে। আমার সেখানে বক্তব্য হলো যে বিরোধী দল তখন যখন জমায়েত করবে শান্তিপূর্ণভাবে বা গণতান্ত্রিক অধিকার প্রকাশ করবে, সরকারের অবশ্যই কর্তব্য হবে তাদের সেই জায়গাটুকু দেওয়া, তাদের ধরপাকড় যেন না করা হয়। আকরাম ভাই উল্লেখ করলেন যে আমাদের প্রধানমন্ত্রীর সাথে যে মিটিং হয়েছিল সেখানে মিন্টু সাহেব গেছিলেন, কিন্তু ঘটনা তো সত্য, তারপরে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং যে গ্রেপ্তারের যেটাতে নেওয়া হয়েছিল সেটা খুব বিশ্বাসযোগ্য কারণে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে পরবর্তীতে আমরা তো লক্ষ্য করেছি, সেহেতু ওনাদের ওই জায়গাটুকু আমাদের দিতে হবে, আর যদি জায়গাটা না দেয় তাহলে অবধারিত ভাবে আবার সহিংসতা বৃদ্ধি পাবে, সেহেতু সহিংসতা এড়ানোর জন্য গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা রাখতে হবে, এবং বিরোধী দলকে মনে রাখতে হবে, তাদের একটা শিক্ষা নিতে হবে যে গত সাম্প্রতিক কালে তারা যে সমস্ত ধ্বংসাত্মক কাজ, বিশেষ করে ও তাদের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে যে নাশকতামূলক কাজ হয়েছে, যেখানে নিরীহ মানুষ
আমাদের অনুষ্ঠান শেষ
তারা গেলে পরে কিন্তু তারা উপকৃত হবে।
আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, হাতে একেবারে সময় নেই, সময়াভাবে এই সীমাবদ্ধতার কারণে ঠিক যেভাবে আমরা আলোচনা করব ভেবেছিলাম করতে পারলাম না। সমঝোতা সবার সঙ্গে আমাদেরও কাম্য, বাংলাদেশে শ্রোতাদেরকে এবং সেই সঙ্গে আমাদের তিন অতিথি উত্তরদাতা বিশিষ্ট শিল্পপতি কাজী আকরামুদ্দিন আহমেদ, আব্দুল আউয়াল মিন্টু এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সালাম, নমস্কার, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।